শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে সামর্থ্য হওয়ায় আমরা খুশি। গত পাঠে আমরা দেখেছিলাম বনি ইসরায়েলরা কিভাবে যে মাবুদ তাদেরকে মিশরে গোলামী থেকে রক্ষা করেছিলেন তার থেকে সরে গিয়েছিল। তুর পাহাড়ে যখন মুসা আল্লাহর কালাম গ্রহণ করেছিলেন, তখন বনি ইসরায়েলরা মূর্তি পূজার উদ্দেশ্যে একটা সোনার বাছুর তৈরি করেছিল। আমরা দেখতে যাচ্ছি কিভাবে আল্লাহ মুসা আর বনি ইসরায়েলদের একটি বিশেষ তাঁবু তৈরি করতে বলেছিলেন, যাতে কিভাবে তারা তার কাছে আসতে পারে, তার সাথে সাক্ষাৎ করতে পারে এবং তার ইবাদত করতে পারে। এসব বিষয়ে তিনি তাদের শিক্ষা দিতে পারেন। আমাদের আজকের পাঠের নাম হল সাক্ষাতের তাঁবু। তৌরাত শরীফের হিজরত কিতাবের ২৪তম অধ্যায়ে কিতাব বলে,
তুর পাহাড়ের উপর মাবুদের মহিমা স্থির হয়ে রইল। ৬ দিন পর্যন্ত পাহাড়টা মেঘে ঢাকা রইল। তারপর সপ্তম দিনে সেই মেঘের মধ্য থেকে মাবুদ মুসাকে ডাকলেন। বনি ইসরায়েলদের চোখে মাবুদের মহিমা জ্বলন্ত আগুনের মতো হয়ে পাহাড়ের চূড়ায় দেখা দিল। পাহাড় বেয়ে উঠতে উঠতে মুসা সেই মেঘের ভিতরে ঢুকে গেলেন। তিনি ৪০ দিন ও ৪০ রাত সেই পাহাড়ে রইলেন। মাবুদ মুসাকে বললেন, বনি ইসরায়েলদের বলো যেন তারা আমার জন্য দান নিয়ে আসে। নিজের ইচ্ছায় যারা তা আনবে, তুমি তাদের কাছ থেকে তা বুঝে নেবে। তারা যেন এই সব দান আনে, সোনা, রূপা ও ব্রোঞ্জ, নীল, বেগুনে ও লাল রঙের সুতা এবং মসিনা সুতা, ছাগলের লোম, লাল রং করা ভেড়ার চামড়া এবং শুশুকের চামড়া, বাবলা কাঠ, আলো জ্বালাবার জন্য জলপাইয়ের তেল, অভিষেক তেল ও খুশবুধূপের জন্য মশলা, এফোদ ও বুক ঢাকনের উপরে বসাবার জন্য বৈদুর্যমণি এবং অন্যান্য দামি পাথর। বনি ইসরায়েলদের দিয়ে তুমি আমার থাকবার জন্য একটা পবিত্র জায়গা তৈরি করিয়ে নেবে, তাতে আমি তোমাদের মধ্যে বাস করব। যে নমুনা আমি তোমাকে দেখাতে যাচ্ছি, ঠিক সেই রকম করেই তুমি আমার এই আবাসতাম্বু ও সব আসবাবপত্র তৈরি করাবে।
আপনি কি শুনছেন আল্লাহ মুসাকে কি বলেছিল? তিনি তাকে খুবই অসাধারণ আর চমৎকার একটি বিষয় বলেছিলেন। আল্লাহ বনি ইসরায়েলদের সাথে থাকবার পরিকল্পনা করেছিলেন, তাদের সাথে যারা তার বিরুদ্ধে অনেক অনেকবার গুনাহও করেছিল। কেন আল্লাহ, যিনি মহান ও পবিত্র, এরকম গুনাহকারীদের সাথে থাকতে চাইতেন? কেন আল্লাহ, যিনি অন্তরাত্মা ও যার কোনো কিছুই দরকার নেই, আদমের যে বংশধররা তার থেকে দূরে চলে গিয়েছিল, তাদের সাথে কথা বলতে চাইলেন? আমরা ইতিমধ্যে দেখেছি যে আল্লাহ নিজের মতো করে মানুষকে তৈরি করেছিলেন, কারণ তিনি চাইতেন মানুষের সাহচর্য থাকতে। মানুষের গুনাহ সেই সাহচর্যকে নষ্ট করে দিল, কিন্তু আল্লাহ একটা ধার্মিকতার পথ প্রতিষ্ঠা করলেন যার মাধ্যমে মানুষ তার কাছে ফিরে আসতে পারে। এটা ছিল তার শাশ্বত উদ্দেশ্য, আর তার গুনাহকারীদের প্রতি তার মহৎ সহানুভূতির কারণে আল্লাহ মাবুদ বনি ইসরায়েলদের মধ্যে তার গৌরবান্বিত উপস্থিতি নিশ্চিতের জন্য পরিকল্পনা করেছিলেন। একটি খুব বিশেষ তাঁবু আর বিশেষ শরীয়তের মাধ্যমে আল্লাহ ব্যাখ্যা করার পরিকল্পনা করেছিলেন আদমের বংশধরেরা কিভাবে আল্লাহর নিকটে যেতে পারে। আমরা ইতিমধ্যেই শিখেছি যেহেতু আল্লাহ পবিত্র, তাই গুনাহকারীরা যে কোনো উপায়ে তার সাহচর্যে আসতে পারে না। এই কারণে আল্লাহ বনি ইসরায়েলদের নির্দেশ দিলেন একটি বিশেষ তাঁবু তৈরি করার জন্য, যে পথটি তার পবিত্রতা আর মহিমার মতোই মূল্যবান, যাতে তিনি তাদের মাঝে থাকতে পারেন, যে পথটি তাদের পবিত্রতা আর মহিমার মতোই মূল্যবান। এই বিশেষ তাঁবুর মাধ্যমে আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে তার নিজের বিষয়ে এবং যে রক্ষাকর্তাকে তিনি দুনিয়াতে পাঠানোর পরিকল্পনা করেছিলেন তার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। আল্লাহর থাকার জন্য বনি ইসরায়েলরা স্থান তৈরির ব্যাপারে তিনি মুসাকে যে নির্দেশ দিয়েছিলেন সেটি পরীক্ষা করার আগে আমাদের প্রথমে অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ তাদেরকে শুধু থাকার প্রয়োজনের জন্য একটা তাঁবু তৈরি করতে বলেননি। না, আল্লাহ যিনি সবচেয়ে ঊর্ধ্বে, যিনি দুনিয়া আর ভিতরে থাকা সব কিছু তৈরি করেছেন, তিনি মানুষের তৈরি কোনো ঘরে থাকেন না। নবীদের লেখাতে মাবুদ ঘোষণা দেন,
বেহেস্ত আমার সিংহাসন আর দুনিয়া আমার পা রাখবার জায়গা, তোমরা আমার জন্য কোথায় ঘর তৈরি করবে, আমার বিশ্রামের স্থান কোথায় হবে? এই সব জিনিস কি আমি নিজের হাতে তৈরি করিনি যাতে এই সব হয়েছে?
কেন তাহলে আল্লাহ বনি ইসরায়েলদের একটি তাঁবু তৈরি করতে বললেন যেখানে তার আত্মা ও মহিমা বাস করতে পারে? আমরা ইতিমধ্যে বলেছি যে আল্লাহ বনি ইসরায়েল আর আদমের বংশধরদের শিখাতে চেয়েছিলেন তিনি তাদের সাহচর্য কতটা আকাঙ্ক্ষা করেন। আল্লাহ তাদের সামনে সেই পথের ব্যাখ্যাও দিয়েছিলেন যে পথের মাধ্যমে মানুষ তাদের গুনাহর মাপ পায় এবং বেহেস্তে আল্লাহর সাথে চিরকালের জন্য বাস করার অধিকার পায়। এভাবে আল্লাহ মুসা আর বনি ইসরায়েলদের নির্দেশ দিয়েছিলেন তার জন্য একটি তাঁবু তৈরি করতে, যাতে তিনি তাদের মাঝে বাস করতে পারেন। যা হোক, সেই সাক্ষাতের তাঁবুটি কোনো সাধারণ তাঁবুর মতো ছিল না। বাস্তবে কিতাবে 50টি অধ্যায় আছে যেখানে বর্ণনা করা আছে সাক্ষাতের তাঁবুর কাজ কিভাবে শুরু করতে হয়েছিল। আমরা শুধু অধ্যায়গুলো গভীর এবং আমাদের হাতে সেগুলোর সবকিছু নিয়ে আলোচনা করার সময় নেই। আমরা শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সারমর্ম করার চেষ্টা করতে পারি। সাক্ষাতের তাঁবুর বিষয়ে আপনার যে ব্যাপারটি সবচেয়ে আগে জানতে হবে সেটি হল যে আল্লাহ মুসাকে বলেছিলেন যে তাঁবুতে অবশ্যই দুইটি কক্ষ থাকতে হবে। সাক্ষাতের তাঁবুটি একটাই তাঁবু ছিল, কিন্তু একটা সুন্দর আর ভারী পর্দা তাঁবুটিকে দুই কক্ষে ভাগ করার জন্য তৈরি করা হয়েছিল। প্রথম কক্ষটিকে বলা হতো পাক জায়গা। ধর্মযাজক ছাড়া কেউই সেই কক্ষে ঢুকতে পারত না। ধর্মযাজক ছিলেন তারা যাদেরকে গুনাহ ঢেকে ফেলার জন্য যে পশু কোরবানি করা হতো সেটা করার জন্য হারুনের বংশধরদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছিলেন। সেই কক্ষে তিনটি জিনিস ছিল, একটা সোনার টেবিল যেখানে তারা ধূপ আর একটা তেলের প্রদীপ জ্বালাত, আর একটা টেবিল ছিল যেটার উপর বিশেষ রুটি রাখা হতো যেটা ইবাদতের সময় আল্লাহর সামনে উপস্থাপন করা হতো। তাঁবুর দ্বিতীয় কক্ষটির নাম ছিল সবচেয়ে পাক স্থান, পবিত্রদের মধ্যে পবিত্রতম। এটাকে সবচেয়ে পাক স্থান বলা হতো কারণ তাঁবুটি তৈরি করার পর আল্লাহ যেখানে নেমে আসার এবং তার গৌরবজনক মহিমা দিয়ে কক্ষটিকে পূর্ণ করার পরিকল্পনা করেছিলেন। পবিত্রতম জায়গাটি ছিল বেহেস্তের একটি নির্দেশন। ফলশ্রুতিতে কক্ষটি আল্লাহর একার হয়ে গেল। এ কারণে আল্লাহ মুসাকে বলেছিলেন যে কেউ পাক স্থানটিতে ঢোকার চেষ্টা করবে সে মরে যাবে। পাক স্থানটিতে সবচেয়ে বড় ধর্মযাজক ছাড়া কেউই ঢুকতে পারবে না এবং তিনি বছরে একবার ঢুকতে পারবেন। এছাড়াও তাকে তার নিজের ও মানুষের গুনাহের জন্য দেওয়া কোরবানির রক্ত নিয়ে সেখানে ঢুকতে হতো, যেরকমটা আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তানের ভিতরে আল্লাহ মুসাকে একটি বাবলা গাছের কাঠ দিয়ে তৈরি একটি সিন্ধুক রাখার এবং সেটির উপর খাঁটি সোনা প্রলেপ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সিন্ধুকটিতে বলা হতো চুক্তির সিন্ধুক। চুক্তির সিন্ধুকের ভিতরে দুইটি পাথর ফলক রাখতে হতো যেটার উপর 10টি বিশেষ হুকুম লেখা ছিল। সিন্ধুকের উপর তারা একটি সোনার ঢাকনা রাখত যেটার সাথে পশুর রক্ত নিয়ে বড় যাজক বছরে একবার ছিটিয়ে দিত যাতে আল্লাহ বনি ইসরায়েলদের গুনাহ মাফ করে দেন। এ কারণে আল্লাহ এই ঢাকনাকে বলেছিলেন প্রায়শ্চিত্তের আবরণ অথবা ক্ষমার আসন। এরপরে আল্লাহ মুসাকে দেখিয়েছিলেন তারা কিভাবে সাক্ষাতের তাঁবুকে চারিদিক থেকে ঘেরার জন্য একটা উঁচু পর্দা তৈরি করবে। সেই দেয়ালটি, আঙিনার দেয়ালটি একটা সাদা পর্দা দিয়ে তৈরি করার কথা ছিল। তাঁবুকে ঘিরে রাখা পর্দার চারপাশে একটা দরজা ছিল। এভাবে কেউই তাঁবুর আঙ্গিনায় প্রবেশ করতে পারত না, যদি না সে আঙ্গিনার দরজার মধ্যে দিয়ে না যেত। আঙ্গিনার মাঝে আঙ্গিনার দরজার সামনে আল্লাহ মুসা আর বনি ইসরায়েলদের একটা ব্রোঞ্জের তৈরি কোরবান গা রাখতে বললেন। যারা আঙ্গিনার দরজার মধ্যে দিয়ে যেত তাদের সবাইকে প্রথমে কোরবান গাটিকে অতিক্রম করতে হতো। আল্লাহ বনি ইসরায়েল আর আদমের সকল বংশধরদের সেই পথের শিক্ষা দিতে চাইলেন যার মাধ্যমে তারা আল্লাহর সান্নিধ্যে আসবে। বনি ইসরায়েলরা কিভাবে আল্লাহর সান্নিধ্যে আসল? রক্তের বলিদানের মাধ্যমে। যারা আল্লাহর বাস করার স্থানের আঙ্গিনায় প্রবেশ করতে চেয়েছিল তাদেরকে গুনাহর মূল্য হিসাবে পশু জবাই দিয়ে সেখানে প্রবেশ করতে হয়েছিল। আল্লাহ বনি ইসরায়েলদের শিক্ষা দিচ্ছিলেন যে কোরবানির রক্তের মাধ্যম ছাড়া কেউই তার কাছে যেতে পারবে না। এ কারণে আল্লাহ মুসাকে বলেছিলেন,
রক্তেই থাকে প্রাণীর প্রাণ, সেই জন্যই তোমার প্রাণের বদলে আমি তা দিয়ে কোরবানগাহের উপর তোমাদের গুনাহ ঢাকা দেবার ব্যবস্থা দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা গুনাহ ঢাকা দেয়।
অতএব কেউ যদি আল্লাহর ইবাদত করতে চাইত তাকে প্রথমে একটা পশু কোরবানি দিতে হতো তার গুনাহ মাফের জন্য। ইবাদতকারীকে একটা ষাঁড়, একটা ভেড়া অথবা একটা পাখি সাক্ষাতের তাঁবুর আঙ্গিনায় আনতে হতো। কোরবানগাহের সামনে তাকে তার কোরবানি দেওয়া প্রাণীটার মাথার উপর হাত রেখে বলতে হতো যে সে আল্লাহর কাছে স্বীকার করছে যে সে একজন গুনাহকারী এবং সে তার গুনাহের জন্য মৃত্যুর যোগ্য। এরপর সে পশুটিকে জবাই করত। এরপর একজন ধর্মযাজক কোরবানির রক্ত নিত, কোরবানি গাহের উপর আর কোরবানি গাহের চারিদিকের মাটিতে সেটা ছিটিয়ে দিত এবং তারপর কোরবানি গাহের উপর কোরবানির পশুটিকে পুড়িয়ে ফেলত। এ উপায়ে আল্লাহ দোষী ব্যক্তির গুনাহ মাপ বা ঢেকে দিতে পারতেন, কারণ তার জায়গায় নির্দোষ পশুটিকে মেরে ফেলা হয়েছে। বনি ইসরায়েলদের এই কোরবানি প্রতি বছরেই পুনরাবৃত্তি করতে হতো। পশু কোরবানি আল্লাহর পবিত্রতাকে চিরদিনের জন্য সন্তুষ্ট করতে পারত না। সেগুলো ছিল উদ্ধারকর্তার অস্থায়ী একটা নিদর্শন, যিনি আসবেন এবং গুনাহকারীদের জায়গায় মৃত্যুবরণ করবেন, যাতে করে আল্লাহ আদমের বংশধরদের গুনাহের ঋণকে তার ধার্মিকতার পথের সাথে আপোষ ছাড়াই চিরদিনের জন্য মাফ করে দিতে পারেন। গুনাহকারীদের জন্য উদ্ধারকর্তা কি করতেন সেটাকে ব্যাখ্যা করার জন্য আল্লাহ বনি ইসরায়েলদের নিমিত্তে প্রতি বছরের একটি দিন ঠিক করেছিলেন, যখন সবচেয়ে বড় যাজক সাক্ষাতের তাঁবুর দ্বিতীয় কক্ষটিতে পবিত্রতম জায়গায় প্রবেশ করত। সেরকম একটি দিনে সবচেয়ে বড় যাজকের পবিত্রতম স্থানটিতে প্রবেশ করার এবং চুক্তির সিন্ধুকের প্রায়শ্চিত্তের ঢাকনার উপর রক্ত ছিটিয়ে দেবার ক্ষমতা ছিল। তিনি কখনও তার সাথে নিখুঁত কোনো প্রাণীর রক্ত ছাড়া পবিত্রতম জায়গাটিতে প্রবেশ করতে পারতেন না। যে পশুটি তিনি তার নিজের ও সকল লোকদের গুনাহের জন্য আল্লাহর নিকট নিবেদন করেছিলেন। এই উপায়ে আল্লাহ দেখাচ্ছিলেন যে উদ্ধারকর্তা কিভাবে আসবেন, তার রক্ত দিবেন যাতে আল্লাহ গুনাহকারীদের মাফ করতে পারেন এবং তার উপস্থিতির মাঝে চিরদিনের জন্য তাদের স্বাগত জানাতে পারেন। আহ, শ্রোতা বন্ধুগণ, আমাদের আজকের পাঠটি দারুণভাবে গভীর ও চমকপ্রদ। আমাদের আরও অনেক কিছু বলার আছে, কিন্তু আমাদের সময় প্রায় শেষ। যা হোক, আপনাদের বিদায় জানাবার আগে সাক্ষাতের তাঁবুর বিষয়ে আপনাদের একটা ব্যাপার বোঝা উচিত। হিজরত কিতাবের শেষ অধ্যায়ে কিতাব বলে,
মাবুদ মুসাকে যেমন হুকুম দিয়েছিলেন সেই মতোই বনি ইসরায়েলরা সমস্ত কাজ করেছিল। মুসা তাদের সব কাজ দেখে বুঝলেন যে মাবুদের হুকুম মতোই সব কাজ করা হয়েছে। এতে মুসা বনি ইসরায়েলদের দোয়া করলেন, তারপর মেঘ এসে মিলন তাঁবুটা ঢেকে ফেলল এবং মাবুদের মহিমায় আবাস তাঁবুটা পূর্ণ হয়ে গেল। আবাস তাঁবুটা অর্থাৎ মিলন তাঁবুটা মেঘে ঢাকা এবং মাবুদের মহিমায় পূর্ণ ছিল বলে মুসা সেখানে ঢুকতে পারলেন না।
আপনি কি দেখলেন, কি হয়েছিল? সাক্ষাতের তাঁবুটি প্রস্তুত হবার পরে আল্লাহর মহিমা তাঁবুর উপর নেমে আসল এবং পবিত্রতম স্থানটিকে পূর্ণ করে ফেলল এবং আল্লাহর মহিমার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বলভাবে দেখা দিল। যে বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি হল এই সব কিছুর মাধ্যমেই আল্লাহ দুনিয়ার উদ্ধারকর্তা যখন বেহেস থেকে নেমে আসবেন এবং আদমের সন্তানদের সাথে থাকবেন, তখন যেসব মহান্তর রহমত আসবে সেসবের ব্যাখ্যা দিচ্ছিলেন। উদ্ধারকর্তা নিজেই হলেন সত্য, সাক্ষাতের তাঁবু, যেটা আল্লাহ দিয়েছিলেন যাতে করে তার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ আর চমৎকার সম্পর্ক হতে পারে। পাক নবীদের কিতাবে এটি লেখা আছে,
প্রথমে কালাম ছিলেন, কালাম আল্লাহর সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি হলেন আল্লাহর ভেড়ার বাচ্চা, যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন।
হ্যাঁ, উদ্ধারকর্তা হলেন তিনি, যিনি সাক্ষাতের তাঁবু আর পশু কোরবানিকে যা কিছু প্রতিকায়িত করে তার সব কিছুকেই পূর্ণ করেছিলেন। তিনি শুধু আমাদের দুনিয়ায় এসে মানুষের মাঝে বসবাসেই করেননি, এমনকি গুনাহকারীদের জন্য নিখুঁত কোরবানি হিসাবে তার রক্ত দিয়েছেন, যাতে করে আল্লাহর সাথে চিরদিনের জন্য আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আজকে আমরা যা অধ্যয়ন করছি সেটা বোঝা কি কঠিন? তাহলে স্মরণ করা যাক যে কখনো কখনো আল্লাহর কালামে কিছু বিষয় আসবে যেগুলো বোঝা কঠিন, কিন্তু সেটা তাদেরকে সত্য হওয়া থেকে দূরে রাখে না। আমরা কখনো ভুলে না যাই যে মাবুদ নিজে বলেছেন,
আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয়, আমার পথও তোমাদের পথের মতো নয়। আসমান যেমন দুনিয়ার চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের সময় শেষ। আল্লাহ আপনাদের রহমত দান করুন। পাক কিতাব থেকে এই আয়াতগুলোর মধ্যে দিয়ে আমরা আপনাদের বিদায় জানাচ্ছি।
আল্লাহর ধন অসীম, তার জ্ঞান ও বুদ্ধি কত গভীর, তার বিচার ও তার সমস্ত কাজ বোঝা অসম্ভব। কে মাবুদের মন বুঝতে পেরেছে, আর কেই বা তার পরামর্শদাতা হয়েছে? সবকিছু তো তারই কাছ থেকে ও তারই মধ্য দিয়ে আসে, এবং সবকিছু তারই উদ্দেশ্যে। চিরকাল তারই প্রশংসা হোক। আমিন।